যীশু খ্রিস্টের উদ্ঘাটন নম্বর ৯।
ঈশাইয়ার চূড়ান্ত ভবিষ্যৎবাণীমূলক আখ্যান, খ্রিস্টের উদ্ঘাটন এবং ১৪৪ চোরানগণ এর ভবিষ্যৎবাণীমূলক ভূমিকা।
ঈশাইয়ার গ্রন্থ, বিশেষ করে ৪০ থেকে ৬৬ অধ্যায়ে পাওয়া ঈশাইয়ার চূড়ান্ত ভবিষ্যৎবাণীমূলক বর্ণনা, এমন এক উপস্থাপন যা যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক সত্যকে জোর দেয়, যা এখন মানবজাতির পরীক্ষাকালের সমাপ্তির দিকে আমরা অগ্রসর হওয়ার সাথে সাথে সিলমোহর খুলে উন্মোচিত হচ্ছে। সেই সত্যগুলোর একটি হল আলফা ও ওমেগার প্রকাশ। বাইবেলের অন্য কোনো গ্রন্থই ঈশ্বরের চরিত্রের সেই উপাদান সম্পর্কে ঈশাইয়ার সাক্ষ্যের কাছাকাছি আসে না যা কোনো বিষয়ের শুরুর মধ্যেই তার শেষকে প্রকাশ করে।
কে আদিকাল থেকে প্রজন্মগুলিকে ডেকে এনে এটি সাধন ও সম্পন্ন করেছে। আমি প্রভু, আমি প্রথম এবং শেষদের সঙ্গেও আছি, আমিই সেই। যেশাইয়া ৪১:৪।
ঈশাইয়া গ্রন্থেই ঈশ্বর জানিয়ে দেন কি সেটা যা প্রমাণ করে যে ঈশ্বরই ঈশ্বর।
এইরূপ বলেন ইসরায়েলের রাজা সদাপ্রভু এবং তার মুক্তিদাতা সেনাবাহিনীর সদাপ্রভু, আমি প্রথম এবং আমি শেষ, আমার ছাড়া আর কোনো ঈশ্বর নেই, আর আমার মতো কে আহ্বান করবে, ঘোষণা করবে এবং আমার জন্য তা বিন্যস্ত করবে, যেদিন থেকে আমি প্রাচীন জাতিকে প্রতিষ্ঠিত করেছি, আর যা আসছে এবং যা আসবে তারা যেন সেগুলো তাদের কাছে প্রকাশ করে। ভয় করো না, আতঙ্কিত হইও না, আমি কি তখন থেকেই তোমাদের বলিনি এবং তা ঘোষণা করিনি? তোমরাই আমার সাক্ষী, আমার ছাড়া কি কোনো ঈশ্বর আছে? হ্যাঁ, আর কোনো ঈশ্বর নেই, আমি কোনোটি জানি না। ঈশাইয়া ৪৪:৬-৮।
নবী ঈশাইয়ার শেষ ভবিষ্যৎবাণীমূলক বর্ণনা যীশু প্রতিশ্রুত সান্ত্বনাকারীর আগমনের নিখুঁত ও চূড়ান্ত পূর্তিকে জোর দিয়ে তুলে ধরে।
আমার কথা শোন, হ্যাঁ, তোমরা যারা ধার্মিকতাকে পশ্চাদ্ধাবন কর, যারা প্রভুকে অন্বেষণ কর, যে শিলা থেকে তোমরা খোদিত হয়েছ সেই শিলার দিকে চাও এবং যে খনি থেকে তোমাদের খনন করে তোলা হয়েছে সেই খনির গহ্বরের দিকে দৃষ্টি দাও। তোমাদের পিতা আব্রাহামের দিকে চাও আর তোমাদের জন্মদাত্রী সারাহর দিকে, কারণ আমি একমাত্র তাকেই ডেকেছিলাম, তাকে আশীর্বাদ করেছিলাম এবং তাকে বৃদ্ধি করেছিলাম, কারণ প্রভু সিয়নকে সান্ত্বনা দেবেন, তিনি তার সমস্ত উজাড় স্থানকে সান্ত্বনা দেবেন এবং তিনি তার অরণ্যকে এদেনের ন্যায় করবেন আর তার মরুভূমিকে প্রভুর উদ্যানের ন্যায় করবেন। সেখানে পাওয়া যাবে আনন্দ ও উল্লাস, কৃতজ্ঞতা এবং সুরের ধ্বনি। ঈশাইয়া ৪১:৪১।
সান্ত্বনাদাতার আগমন ঘটে ২০২৩ সালের জুলাই মাসে। ঈশাইয়ার বর্ণনায় জোর দেওয়া আরেকটি সত্য হল সাতটি বজ্রধ্বনির গুপ্ত তিন ধাপের ইতিহাস, যা এমেথ নামের হিব্রু শব্দটির গঠন। এই শব্দটি হিব্রু বর্ণমালার প্রথম ত্রয়োদশ এবং শেষ অক্ষর দিয়ে গঠিত।
শহর থেকে কোলাহলের আওয়াজ, মন্দির থেকে এক কণ্ঠস্বর, প্রভুর কণ্ঠস্বর, যিনি তার শত্রুদের প্রতিদান দেন। ঈশাইয়া ৬:৬।
ঈশাইয়া গ্রন্থে উপস্থাপিত আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল ইসলাম ঈশ্বরের কার্যনির্বাহী বিচারের হাতিয়ার, রবিবার পালনের বাধ্যতামূলক প্রয়োগ পাস করানোর লক্ষ্যে এই বিচার প্রথমে যুক্তরাষ্ট্রের ওপর, তারপর সমগ্র বিশ্বের ওপর আসবে।
পরিমাপে যখন তা অঙ্কুরিত হয় তুমি তার সঙ্গে বিচার করবে, পূর্ব বায়ুর দিনে সে তার প্রচণ্ড বায়ুকে থামিয়ে রাখে। ঈশাইয়া ৫৭:৮।
এই সমস্ত সত্যগুলোকে মধ্যরাত্রির আহ্বানের বার্তার উপাদানসমূহ হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যা হল দশ কুমারীর দৃষ্টান্তের মাধ্যমে উপস্থাপিত যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্যের বার্তা, যেটি পিতা যীশুকে দিয়েছিলেন, যীশু তা গাব্রিয়েলকে দিলেন, গাব্রিয়েল তা জোহনকে দিলেন আর জোহন তা লিখে কলিসিয়াগুলিতে পাঠালেন। আমরা ঈশাইয়ার শেষ বৃত্তান্ত ব্যবহার করে আসছি প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে শুরু হওয়া ভাববাণীমূলক ঘটনাপ্রবাহকে সমর্থন করতে, এবং এখন আমরা ১২ অধ্যায়ে এসে পৌঁছেছি, যেখানে সূর্যবস্ত্র পরিহিতা সেই নারীকে এমন প্রতীকবাদের মাধ্যমে উপস্থাপিত দেখা যায় যা ঈশাইয়ার দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে সমর্থিত, অর্থাৎ খ্রিস্ট কোনো বিষয়ের সমাপ্তিকে সেই বিষয়ের সূচনার মধ্য দিয়েই চিত্রায়িত করেন।
স্বর্গে এক মহা নিদর্শন দেখা গেল, সূর্যকে পরিধান করা এক নারী, তার পায়ের নিচে চাঁদ এবং তার মস্তকে ১২টি নক্ষত্রের মুকুট। তিনি গর্ভবতী হয়ে প্রসবের যন্ত্রণায় চিৎকার করছিলেন, প্রসব বেদনায় পীড়িত ছিলেন। আবার স্বর্গে আরেকটি নিদর্শন দেখা গেল, দেখ এক মহা লাল ড্রাগন যার ৭টি মাথা ও ১০টি শিং, এবং তার মাথাগুলোর ওপর ৭টি মুকুট। তার লেজ স্বর্গের নক্ষত্রগুলোর এক তৃতীয়াংশ টেনে নিয়ে পৃথিবীতে নিক্ষেপ করল,
আর ড্রাগনটি সেই নারীর সামনে দাঁড়াল যিনি প্রসব করতে উদ্যত ছিলেন, যেন সন্তান জন্মামাত্রই সে শিশুটিকে গ্রাস করে। তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন, যে লোহার রাজদণ্ড দিয়ে সকল জাতির ওপর শাসন করবে, এবং তার সন্তানকে ঈশ্বরের কাছে ও তার সিংহাসনে উঠিয়ে নেওয়া হল। প্রকাশিত বাক্য ১২ উশি পঁচ।
প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ে নারী ইতিহাস জুড়ে ঈশ্বরের নির্বাচিত জনগণের প্রতীক। প্রাচীন আক্ষরিক ইসরায়েলের ১২টি গোত্র ঈশ্বরের নির্বাচিত চুক্তির জনগণের সূচনাকে প্রতিনিধিত্ব করে। খ্রিস্ট যখন ১২ জন শিষ্য বেছে নিলেন, তখন ১২টি গোত্র প্রাচীন আক্ষরিক ইসরায়েলের সমাপ্তিকে প্রতিকায়িত করে। প্রাচীন আক্ষরিক ইসরায়েলের শেষে ওই ১২জন শিষ্যই আধুনিক আধ্যাত্মিক ইসরায়েলের শুরুতে ১২জন প্রেরিত ছিলেন। শুরুর ২জন সাক্ষী এবং শেষের ১জন সাক্ষী মিলিত হয়ে ৩জন সাক্ষীর প্রমাণ স্থাপন করে, যা ১,৪৪,০০০কে আধুনিক আধ্যাত্মিক ইসরায়েলের সমাপ্তি হিসেবে শনাক্ত করে।
১,৪৪,০০০ সেই নিশান যাকে তাদের ভাইয়েরা বর্জন করেছিল, তারা সেই নিশান যা মৃত শুকনো হাড়ে ভরা এক উপত্যকা ছিল, যা সোদম ও মিসর বলে আখ্যায়িত সেই মহানগরের রাস্তায় পড়েছিল, যাদেরকে অতল গহ্বর থেকে উঠে আসা পশুটি হত্যা করেছিল। তারা সেই নিশান, তারা মুকুটের পাথর সমূহ যা নারীটি তার মাথায় পরিধান করছে,
আর তাদের ঈশ্বর প্রভু সেদিন তাদেরকে তার লোকদের পালের মতো উদ্ধার করবেন, কারণ তারা মুকুটের পাথরের মতো হবে, তার দেশে নিশানের মতো উচ্চে উত্তোলিত হবে। জাখারিয়া ৯:১৬।
পতাকা যা ১,৪৪,০০০, তারা পাথর যেমন খ্রিস্ট পাথর,
আর তারা সবাই একই আত্মিক পানীয় পান করেছিল, কারণ তারা সেই আত্মিক শিলা থেকে পান করেছিল যা তাদের অনুসরণ করেছিল, এবং সেই শিলা ছিল খ্রিস্ট। ১ করিন্থীয় ১০:১৪।
খ্রিস্ট ১,৪৪,০০০এর প্রতিরূপ এবং পিতর পৌলের সঙ্গে একমত যে খ্রিস্টই সেই জীবন্ত পাথর যাকে অগ্রাহ্য করা হয়েছিল, এবং পিতর আরও বলেছেন যে ঈশ্বরের লোকেরাও জীবন্ত পাথরসমূহ।
যার কাছে আসছ সেই জীবন্ত প্রস্তরের ন্যায়, যিনি মানুষের দ্বারা সত্যিই প্রত্যাখ্যাত কিন্তু ঈশ্বরের কাছে নির্বাচিত ও মহামূল্যবান, তোমরাও জীবন্ত প্রস্তর সম হয়ে আত্মিক গৃহরূপে গঠিত হচ্ছ, এক পবিত্র যাজকত্ব হয়ে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলিদান সমূহ অর্পণ করার জন্য। পিতর ২:৪-৫।
১,৪৪,০০০ কেবল নারীর মুকুটের রত্নই নয়, তারাই স্বয়ং মুকুট।
সিয়নের জন্য আমি নীরব থাকব না এবং জিরুসালেমের জন্য আমি বিশ্রাম করব না, যতক্ষণ না তার ধার্মিকতা দীপ্তির ন্যায় প্রকাশ পায় এবং তার পরিত্রাণ একটি জ্বলন্ত প্রদীপের ন্যায় দীপ্যমান হয়। জাতিসমূহ তোমার ধার্মিকতা দেখবে এবং সকল রাজা তোমার মহিমা, এবং তোমাকে একটি নতুন নামে ডাকা হবে যা সদাপ্রভু নিজ মুখে নামকরণ করবেন। তুমি সদাপ্রভুর হাতে মহিমার মুকুট হবে এবং তোমার ঈশ্বরের হাতে রাজকীয় কিরীট। ঈশাইয়া ২:৩।
খ্রিস্ট ১,৪৪,০০০কে প্রতিকায়িত করেন। তিনি সেই শিলা আর তারা পাথর, তারা প্রভুর হাতে গৌরবের মুকুট এবং খ্রিস্ট হলেন গৌরবের মুকুট।
সেই দিনে সেনাবাহিনীর প্রভু তার জাতির অবশিষ্টদের জন্য মহিমার মুকুট ও সৌন্দর্যের কিরীট হবেন, আর যিনি বিচারে বসেন তার জন্য বিচারের আত্মা, এবং যারা যুদ্ধকে ফটকে ফিরিয়ে আনে তাদের জন্য শক্তি। ঈশাইয়া ১৮:৫-৬।
আরম্ভ ও পরিসমাপ্তির প্রেক্ষাপটে সংখ্যা ১২ বিবেচনা করলে সেই নারী সিনাই পর্বতে প্রাচীন ইসরায়েল থেকে শুরু করে ১,৪৪,০০০এর ইতিহাস পর্যন্ত নির্বাচিত চুক্তিবদ্ধ জনগণকে প্রতিনিধিত্ব করে। তাদের খ্রিস্ট দ্বারা প্রতিকায়িত করা হয়েছে এবং তার জন্ম ১৮ জুলাই ২০২০-এ যে রাস্তায় তাদের হত্যা করা হয়েছিল সেখান থেকে মৃত শুকনো হাড়ের পুনরুত্থানকে প্রতিকায়িত করেছিল। ওই দুই নবীকে জীবিত করে তোলে এমন দুই ধাপের প্রক্রিয়াটি যা ইজেকিয়েল ৭ অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করেছে, তা আদমের সৃষ্টিতে প্রথমে উল্লেখ করা হয়েছে।
আদমকে দুই ধাপে সৃষ্টি করা হয়েছিল, প্রথমে তাকে গঠন করা হয়েছিল, তারপর খ্রিস্ট তার মধ্যে জীবনের শ্বাস ফুঁকে দিয়েছিলেন, যেমন ইজেকিয়েলে চারদিকের বায়ুর শ্বাস শুকনো হাড়গুলোকে জীবিত করেছিল। আদমকে সম্পূর্ণ পরিণত পুরুষ হিসেবেই সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তবুও তার সৃষ্টিই ছিল তার জন্ম। ১,৪৪,০০০ জন্ম নেয় মৃত্যুর উপত্যকার মধ্য দিয়ে যে রাস্তা যায়, সেই রাস্তায় ৩.৫ প্রতীকী দিন মৃত অবস্থায় পড়ে থাকার পর,
যে নারী পুত্র সন্তান যিনি লৌহদণ্ড দিয়ে শাসন করার জন্য নির্ধারিত ছিলেন কে জন্ম দিয়েছিলেন, সেই নারীর দ্বারাই 144,000 জন্ম গ্রহণ করে। ইতিহাস জুড়ে মণ্ডলীর প্রতীক হিসেবে প্রকাশিত বাক্য ১২-এর নারীটি দানিয়েল ২-এর পর্বতের মতোই একই প্রতীকী অর্থ প্রকাশ করে।
প্রকাশিত বাক্য একটি মোহরবদ্ধ বই, কিন্তু এটি একটি উন্মুক্ত বইও বটে। এতে লিপিবদ্ধ আছে এই পৃথিবীর ইতিহাসের শেষ দিনগুলোতে সংঘটিত হতে চলা বিস্ময়কর ঘটনাবলী। এই বইয়ের শিক্ষাগুলি সুস্পষ্ট, রহস্যময় ও দুর্বোধ্য নয়। এতে দানিয়েলের মতোই একই ধারার ভবিষ্যৎবাণী তুলে ধরা হয়েছে। কিছু ভবিষ্যৎবাণী ঈশ্বর পুনরাবৃত্তি করেছেন, এভাবে বুঝিয়েছেন যে সেগুলিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যেসব বিষয়ের তেমন গুরুত্ব নেই, প্রভু সেগুলো পুনরাবৃত্তি করেন না। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ৯-৮।
দানিয়েলে যে একই ভবিষ্যৎবাণীর ধারাটি পাওয়া যায় তা প্রকাশিত বাক্যে আবার গ্রহণ করা হয়েছে। দানিয়েলের সেই পাথর যা হাতে না লাগিয়েই পাহাড় থেকে কাটা হয়েছিল তা পিতরের জীবন্ত পাথর, যারা একটি আত্মিক গৃহ হিসেবে গড়ে উঠছে, একটি পবিত্র যাজকত্ব। আর দানিয়েলের সেই পাথর আরও প্রতিনিধিত্ব করে 144,000-কে। পাহাড়টি ইতিহাস জুড়ে ঈশ্বরের মণ্ডলী।
আর এই রাজাদের দিনে স্বর্গের ঈশ্বর এমন এক রাজ্য স্থাপন করবেন যা কখনও ধ্বংস হবে না, এবং সেই রাজ্য অন্য কোনো জাতির হাতে সোপর্দ করা হবে না, বরং তা এই সমস্ত রাজ্যগুলিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলবে ও গ্রাস করবে, এবং তা চিরকাল স্থায়ী থাকবে। যেহেতু তুমি দেখেছিলে যে পাথরটি মানব হস্ত ছাড়াই পাহাড় থেকে কাটা হয়েছিল এবং তা লোহা, পিতল, মাটি, রূপা ও সোনাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিল, মহান ঈশ্বর রাজাকে জানিয়ে দিয়েছেন পরে কি ঘটবে। আর স্বপ্নটি সত্য এবং তার ব্যাখ্যাটি নিশ্চিত। দানিয়েল ২:৪-৪৫।
144,000-এর মধ্যরাত্রির আহ্বানের বার্তাটিকে শেষ বৃষ্টি হিসেবেও প্রতিকায়িত করা হয়েছে, এবং শেষ বৃষ্টির সময়েই ঈশ্বর দানিয়েলের পাথর দ্বারা প্রতিকায়িত রাজ্যটি স্থাপন করেন।
শেষ বৃষ্টি আসছে তাদের ওপর যারা পবিত্র, তখন সবাই আগের মতোই তা পাবে। যখন চারজন স্বর্গদূত ছেড়ে দেবে, খ্রিস্ট তার রাজ্য স্থাপন করবেন। যারা তাদের সাধ্যানুযায়ী সব কিছু করছে, তাদের ছাড়া কেউই শেষের বৃষ্টি গ্রহণ করবে না। খ্রিস্ট আমাদের সাহায্য করবেন। সকলেই ঈশ্বরের অনুগ্রহে যীশুর রক্তের মাধ্যমে বিজয়ী হতে পারে। সমস্ত স্বর্গ এই কাজে আগ্রহী, স্বর্গদূতরাও আগ্রহী। স্পল্ডিং এবং ম্যাগান ৩।
রবিবারের আইন জারি হলে ইসলামের চার বায়ুকে ছেড়ে দেওয়া হয় এবং তখন খ্রিস্ট তার রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি দানিয়েল পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত আত্মিক রাজ্যগুলোর দিনেই ঘটে। নেবুখদনেজরের স্বপ্নে শেষ চারটি আত্মিক রাজ্য প্রথম চারটি আক্ষরিক রাজ্যের দ্বারা প্রতিকায়িত হয়েছিল। আক্ষরিক বাবিল, মিদি পরশ্য, গ্রিস ও রোম আত্মিক বাবিল, মিদি পরশ্য, গ্রিস ও রোমকে প্রতিনিধিত্ব করে।
আধ্যাত্মিক বাবিল হল সেই সোনার মস্তক যা ষোটহট্ট সালে এক মারাত্মক ক্ষত পেয়েছিল, যেমন নেবুখদনেজরকে সাত কালের জন্য সাময়িকভাবে ক্ষমতা থেকে অপসারিত করা হয়েছিল, তার দ্বারা তা প্রতিকায়িত হয়েছে। যখন ড্রাগন, পশু ও মিথ্যা নবীর ত্রিবিধ ঐক্য সেই আটতম রাজ্য গঠন করবে যা সাতটির মধ্যকারী একটি, তখন তা দ্বিতীয় অধ্যায়ের নেবুখদনেজরের মূর্তিতে উপস্থাপিত সব আধ্যাত্মিক রাজ্যের সমন্বয়ে গঠিত হবে। মৃত পাপাশি ও পুনরুত্থিত পাপাশি মূর্তির চার আধ্যাত্মিক রাজ্যের আদিতে ও অন্তে সেই আধ্যাত্মিক সোনার মস্তক। যুক্তরাষ্ট্র চার রাজ্যের দ্বিতীয় হিসেবে আধ্যাত্মিক মিদি পরশ্য হিসেবে প্রতিনিধিত্ব করে। জাতিসংঘ চার রাজ্যের তৃতীয় হিসেবে আধ্যাত্মিক গ্রিস হিসেবে উপস্থাপিত, এবং তারা একত্রে ড্রাগন, পশু ও মিথ্যা নবীর ত্রিবিধ ঐক্য গঠন করে যাতে সাতটির মধ্যকারী একটি সেই আটতম রাজ্য প্রতিষ্ঠিত হয়। পাপাসি হল খ্রিস্টবিরোধী এবং খ্রিস্টের নকল প্রতিরূপ দাঁড় করাতে চায়। এই প্রেক্ষিতে শেষ চারটি আধ্যাত্মিক রাজ্যের মধ্যে পাপাসিই প্রথম এবং শেষ।
পর্বত থেকে কেটে বের করা পাথরটি এমন এক রাজ্যে পরিণত হয় যা সমগ্র পৃথিবীকে পূর্ণ করে, এবং এই রাজাদের দিনে এটি একটি পতাকা হিসেবে উত্তোলিত হয়, কারণ মূর্তির সমস্ত আধ্যাত্মিক রাজ্যই শেষ দিনগুলোতে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করে। পতাকা উত্তোলন, যা খ্রিস্টের রাজ্যের প্রতিষ্ঠা, ঘটে যখন ইসলামের চার বাতাস ছেড়ে দেওয়া হয় এবং রবিবারের আইনের সময় শেষ বৃষ্টি অপরিমিতভাবে ঢেলে দেওয়া হয়। পর্বত থেকে কাটা পাথরটি পৃথিবীর সব আধ্যাত্মিক রাজ্যকে, যা লোহা, পিতল, মাটি, রূপা এবং সোনা দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, টুকরো টুকরো করে দেবে। 144,000 খ্রিস্টকে প্রতিনিধিত্ব করে, যিনি প্রকাশিত বাক্য বারোতে পুরুষ সন্তান, যার জন্ম 144,000-এর জন্মের প্রতিরূপ ছিল। পুরুষ সন্তান লোহার দণ্ড দিয়ে সমস্ত জাতির ওপর শাসন করবে। সেই দণ্ড দিয়ে তিনি জাতিগুলোকে ভেঙে দেবেন।
আমি ফরমান ঘোষণা করব, প্রভু আমাকে বলেছেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি, আমার কাছে চাই, আর আমি জাতিসমূহকে তোমার উত্তরাধিকার হিসাবে দেব এবং পৃথিবীর প্রান্ত প্রদেশসমূহকে তোমার অধিকার হিসাবে দেব। তুমি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভেঙে ফেলবে, কুমারের পাত্রের মতো তুমি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবে। গীত সংহিতা 2:7-9।
ঈশ্বরের পুত্র পিতার দ্বারা জন্মিত। অনেকেই এই সত্যটিকে নিয়ে তা বিকৃত করে নিজেদের সর্বনাশ ডেকে আনে। জন্মিত মানে জন্ম দেওয়া, কিন্তু আমরা জানি এমন কোনো সময় কখনো ছিল না যখন খ্রিস্ট অস্তিত্বে ছিলেন না।
এখন আত্মা স্পষ্টভাবে বলেন যে অন্তিমকালে কেউ কেউ বিশ্বাস থেকে বিচ্যুত হবে, প্রলোভন সংকুল আত্মাদের ও দৈত্যদের শিক্ষার প্রতি কর্ণপাত করবে, ভণ্ডামিতে মিথ্যা বলবে, তাদের বিবেক উত্তপ্ত লোহা দিয়ে দগ্ধ হয়ে থাকবে। ধর্মভ্রষ্টতার কাজের শেষ বিকাশের পূর্বে বিশ্বাসে এক বিভ্রান্তি দেখা দেবে। ঈশ্বরের রহস্য সম্বন্ধে স্পষ্ট ও নির্দিষ্ট ধারণা থাকবে না, একটির পর একটি সত্য বিকৃত করা হবে। আর কোনো বিতর্ক নেই, ধার্মিকতার রহস্য মহৎ। ঈশ্বর দেহে প্রকাশিত হলেন, আত্মায় ধার্মিক প্রমাণিত হলেন, স্বর্গদূতেরা তাকে দেখল, জাতিদের কাছে প্রচারিত হলেন, জগতে তার প্রতি বিশ্বাস করা হল, মহিমায় স্বর্গে উন্নীত হলেন। অনেকেই খ্রিস্টের পূর্ব অস্তিত্ব অস্বীকার করে এবং সেই সঙ্গে তার ঈশ্বরত্ব অস্বীকার করে, তাকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে না। এটি খ্রিস্টকে সম্পূর্ণ অস্বীকার করা। তিনি ছিলেন ঈশ্বরের একমাত্র জাত পুত্র, যিনি আদি থেকেই পিতার সঙ্গে এক ছিলেন, তার দ্বারাই জগৎসমূহ সৃষ্টি হয়েছে। সাইন্স অব দ্য টাইমস, May 28, 1894।
যখন খ্রিস্টকে পিতার উৎপন্ন বলে চিহ্নিত করা হয়, তখন তা খ্রিস্ট সম্পর্কিত একটি সত্যকে নির্দেশ করে। এই সত্যটি নষ্ট হয়ে যায় যদি একে মানবিক পিতামাতার ধাঁচে জোর করে ঢোকানো হয়। আমরা আমাদের মানবীয় দৃষ্টিকোণ থেকে ঈশ্বরকে মূল্যায়ন করতে পারি না। ঈশ্বর সম্পর্কে তিনি নিজেই যে মূল্যায়ন আমাদের সামনে উপস্থাপন করেন, আমরা কেবল সেই অনুযায়ী ঈশ্বরকে মূল্যায়ন করতে পারি।
দুষ্ট ব্যক্তি তার পথ ত্যাগ করুক আর অধার্মিক মানুষ তার ভাবনা, সে প্রভুর কাছে ফিরে আসুক, তিনি তার প্রতি করুণা করবেন। সে আমাদের ঈশ্বরের কাছেও ফিরে আসুক, কারণ তিনি উদারভাবে ক্ষমা করবেন। কারণ আমার ভাবনা তোমাদের ভাবনা নয়, তোমাদের পথও আমার পথ নয়, বলেন প্রভু। যেমন আকাশ পৃথিবীর চেয়ে উচ্চ, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে উচ্চ, আর আমার ভাবনা তোমাদের ভাবনার চেয়ে উচ্চ। ঈশাইয়া 5:9।
বিগটেন শব্দটিকে এমনভাবে বিকৃত করা যাতে বোঝানো যায় যে কোনো এক সময় পিতা খ্রিস্টকে জন্ম দিয়েছিলেন, সেটি হল প্রলুব্ধকারী আত্মাদের এবং দানবদের শিক্ষার প্রতি কান দেওয়া। আমাদের বর্তমান অধ্যয়নের উদ্দেশ্যে আমি শুধু নির্দেশ করছি যে প্রকাশিত বাক্য ১২ অধ্যায়ের নারী সেই পুরুষ সন্তানকে জন্ম দেওয়ার জন্য নির্ধারিত ছিল, যিনি লোহার রাজদণ্ড দিয়ে জাতিসমূহ শাসন করবেন। 144,000-ও লোহার রাজদণ্ড দিয়ে জাতিসমূহ শাসন করবে।
রবিবার আইন জারি হলে পোপতন্ত্রের প্রাণঘাতী ক্ষত সেরে ওঠে, তখন থুয়াতিরার মণ্ডলী ফিরে আসে। সেই সময়ে ঈশ্বরের লোকদের দেওয়া প্রতিশ্রুতি হল, যারা বিজয়ী হবে তারা লোহার রাজদণ্ড দিয়ে জাতিসমূহকে শাসন করবে।
আর যে বিজয়ী হয় এবং শেষ পর্যন্ত আমার কর্মসমূহ পালন করে, তাকে আমি জাতিসমূহের উপর কর্তৃত্ব দেব। সে লোহার রাজদণ্ড দিয়ে তাদের শাসন করবে, যেমন কুমারের পাত্রসমূহ খণ্ড বিখণ্ড করা হয়, তেমনি তারা খণ্ড বিখণ্ড হবে, যেমন আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। প্রকাশিত বাক্য 2:26-77।
থিয়াতিরা মণ্ডলীর চূড়ান্ত প্রকাশে থাকা ঈশ্বরের লোকেরা হল 144,000। আদিতে যে নারী খ্রিস্টকে জন্ম দিয়েছিলেন, অন্তে তিনি 144,000-কে জন্ম দেন, যারা মেষ শাবককে অনুসরণ করে।
আর তারা সিংহাসনের সামনে চার জীবসত্তা ও প্রবীণদের সামনে যেন এক নতুন গান গাইল, এবং সেই গানটি কেউই শিখতে পারল না, শুধু পৃথিবী থেকে উদ্ধারকৃত 144,000 ছাড়া।
এরা সেই সব যারা নারীদের দ্বারা অপবিত্র হয়নি, কারণ তারা কুমার। এরাই সেই যারা মেষ শাবক যেখানেই যান তাকে অনুসরণ করে। মানুষদের মধ্য থেকে এদের উদ্ধার করা হয়েছে ঈশ্বর ও মেষ শাবকের উদ্দেশ্যে প্রথম ফলরূপে। প্রকাশিত বাক্য ১৪:৩-৪।
খ্রিস্ট প্রথম জন্মগ্রহণ করেছিলেন এবং ১,৪৪,০০০ জন মেষ শাবকের অনুসরণ করে, সুতরাং তারা শেষে জন্মগ্রহণ করে খ্রিস্ট ঈশ্বরের কাছে তুলে নেওয়া হয়েছিলেন, ঠিক যেমন প্রকাশিত বাক্যের অধ্যায় ১১:২ সাক্ষীকেও তুলে নেওয়া হয়েছিল, তার উভয় সন্তানই পিতার কাছে আরোহণ করে।
আর সে এক পুত্র সন্তান জন্ম দিল, যে লৌহদণ্ড দিয়ে সকল জাতিকে শাসন করবে, আর তার সন্তানকে ঈশ্বরের কাছে এবং তার সিংহাসনে তুলে নেওয়া হল। প্রকাশিত বাক্য ১০:৫।
সেনাবাহিনীর প্রভু হিসেবে খ্রিস্টই যাকোবের অংশ এবং ইসরায়েল তার উত্তরাধিকারের দণ্ড, এবং ইসরায়েলই তার যুদ্ধকুঠার ও তার যুদ্ধের অস্ত্র, যার দ্বারা তিনি জাতিসমূহকে চূর্ণ বিচূর্ণ করতে ব্যবহার করেন।
যাকোবের অংশ তাদের মতো নয়, কারণ তিনিই সকল কিছুর স্রষ্টা এবং ইসরায়েল তার উত্তরাধিকারের রাজদণ্ড। সেনাবাহিনীর প্রভু তার নাম। তুমি আমার যুদ্ধকুঠার ও যুদ্ধের অস্ত্র, কারণ তোমার দ্বারাই আমি জাতিসমূহকে চূর্ণ বিচূর্ণ করব এবং তোমার দ্বারাই আমি রাজ্যসমূহকে ধ্বংস করব। জিরমিয়া ৫১:১৯-২।
খ্রিস্ট এবং ১,৪৪,০০০ উভয়ই লোহার রাজদণ্ড দিয়ে জাতিদের শাসন করেন এবং চূর্ণ বিচূর্ণ করেন। খ্রিস্ট হলেন যাকোবের অংশ, কিন্তু তার জনগণও তেমনি,
কারণ প্রভুর অংশ তার লোকেরা,
যাকোব তার উত্তরাধিকারের ভাগ। ব্যবস্থা বিবরণী ৪০টি নয়।
পাহাড় থেকে কাটা যে পাথরটি ঈশ্বরের মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে, সেটিই তার মণ্ডলীর চূড়ান্ত প্রকাশ, যা তার মহিমায় পৃথিবীকে পূর্ণ করে। এবং তাদেরকে ঈশ্বরের যুদ্ধকুঠার হিসেবে ব্যবহার করা হয় মূর্তির পায়ে আঘাত করতে এবং সেই রাজ্যগুলিকে গ্রীষ্মকালের মাড়াই খলার তুষে পরিণত করতে। সেই রাজ্যগুলি বাতাসে উড়ে যায়।
তখন লোহা, মাটি, পিতল, রূপা ও সোনা সব একসঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে গ্রীষ্মের মাড়াই চাতালের তুষের মতো হয়ে গেল, আর বাতাস সেগুলোকে এমনভাবে উড়িয়ে নিয়ে গেল যে তাদের জন্য কোনো স্থান পাওয়া গেল না। আর যে পাথরটি মূর্তিটিকে আঘাত করেছিল, সেটি এক মহাপর্বতে পরিণত হয়ে সমগ্র পৃথিবীকে পূর্ণ করল। ২:৩
স্বর্গের দিকে উত্তোলিত পতাকার প্রেক্ষাপটে নারীর প্রতীকবাদকে স্থাপন করা জরুরি ছিল, কারণ প্রকাশিত বাক্যের ১২:১০ স্বর্গে আরম্ভ হওয়া খ্রিস্ট ও শয়তানের মধ্যকার যুদ্ধের সূচনাকে চিহ্নিত করে, এবং এভাবে এটি স্বর্গের এমন এক যুদ্ধকে নির্দেশ করে যা খ্রিস্ট ও শয়তানের মধ্যকার মহাসংঘর্ষের সমাপ্তিকে চিহ্নিত করে। প্রকাশিত বাক্যের ১২:১৩ মহাসংঘর্ষের চূড়ান্ত যুদ্ধকে চিত্রিত করে, এবং তারা তা করে শয়তানের প্রতিনিধিদের ও ১৪৪,০০০কে স্বর্গমণ্ডলে যুদ্ধরত হিসেবে উপস্থাপনের মাধ্যমে।
পরবর্তী প্রবন্ধে আমরা স্বর্গে অন্তিম দিনগুলোতে সংঘটিত যুদ্ধটি, যার আদিরূপ ছিল আদিতে শুরু হওয়া স্বর্গের যুদ্ধ, তা নিয়ে আলোচনা করব।
আর আমি দেখলাম পৃথিবী থেকে আরেকটি পশু উঠছে, তার দুটি শিং আছে মেষ শাবকের মতো এবং সে ড্রাগনের মতো কথা বলে। সে তার সামনে প্রথম পশুটির সব ক্ষমতা প্রয়োগ করে এবং পৃথিবী ও তাতে বসবাসকারীদের সেই প্রথম পশুটিকে উপাসনা করতে বাধ্য করে, যার মরণঘাতী ক্ষত আরোগ্য হয়েছে। সে বড় বড় আশ্চর্য কাজ করে, এমনভাবে যে মানুষের চোখের সামনে সে স্বর্গ থেকে আগুন নামিয়ে পৃথিবীর উপর আনে, এবং সে পশুর সামনে করতে পারা সেই সব অলৌকিক কাজের দ্বারা পৃথিবীর বাসিন্দাদের প্রতারিত করে। পৃথিবীবাসীদের বলে যে তারা যেন সেই পশুটির জন্য একটি মূর্তি তৈরি করে, যে তলোয়ারের আঘাতে আহত হয়েও বেঁচে আছে এবং তার ক্ষমতা আছে পশুর মূর্তিতে প্রাণ দিতে, যাতে পশুর মূর্তি কথা বলে, এবং যারা পশুর মূর্তিকে উপাসনা করবে না তাদের যেন হত্যা করা হয়। সে ছোট বড়, ধনী দরিদ্র, স্বাধীন দাস, সকলকে তাদের ডান হাতে বা কপালে একটি চিহ্ন গ্রহণ করতে বাধ্য করে, এবং যাতে কেউ ক্রয় বা বিক্রয় করতে না পারে, কেবল সেই পারে যার কাছে সেই চিহ্ন অথবা পশুর নাম অথবা তার নামের সংখ্যা আছে। এখানে জ্ঞান আছে, যার বুদ্ধি আছে সে পশুর সংখ্যা গণনা করুক, কারণ সেটি একজন মানুষের সংখ্যা এবং তার সংখ্যা হল ৬৬০। প্রকাশিত বাক্য ১৩:৫১-১৮।